ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি জাস বেন হিউসন। ভারত সরকারের লকডাউনের সময়সীমা এ মাসের শেষ নাগাদ বাড়িয়েছে, তবে স্বরাষ্ট্র দফতর জানায় যেসব এলাকায় সংক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে কম সেসব এলাকায় লকডাউন কিছুটা শিথিল করা হবে। ভারতে এ যাবৎ ৯১,০০০এরও বেশি লোক সংক্রমিত হয়েছেন, যে সংখ্যা এখন চীনের চাইতেও বেশি, এবং মৃত্যু হয়েছে সেখানে ২,৮০০ জনের। ভারতের কঠোর লকডাউন নিষেধাজ্ঞা প্রশংসিত হয়েছে, তবে জনগণের বিশেষ করে শ্রমিক শ্রেণীর অভাবনীয় কষ্ট আর দুঃখ দুর্দশার মূল্যে। ভারত তার বিমানবন্দর বন্ধ করার আগেই বিদেশে আটকা পড়া শত শত ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে সমর্থ হয়। রবিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট গানি ও তার প্রতিদ্বন্দ্বী প্রধানের নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ ক্ষমতা ভাগাভাগি চুক্তিতে স্বাক্ষর করেন। এরই সঙ্গে শেষ হয়ে যায় দুটি ক্যাম্পের দীর্ঘদিনের বৈরিতা। চুক্তি অনুসারে প্রেসিডেন্ট আশরাফ গানি প্রেসিডেন্ট পদে আসীন থাকবেন, দ্বিতীয় পদটি থাকবে আবদুল্লাহ আবদুল্লার জন্যে, যিনি শীর্ষ কয়েকজন মন্ত্রিসভা সদস্যসহ ৫০% মন্ত্রীদের জন্য সুপারিশ করতে পারবেন। প্রধান নির্বাহী আবদুল্লাহ নতুন হাই কাউন্সিল অব ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রধান হিসেবে তালিবানদের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় নেতৃত্ব দেবেন। মেক্সিকোর কর্তৃপক্ষ জানান, দেশের উত্তরাঞ্চলে মেডিয়াস অপশন সংবাদ আউটলেটের পরিচালক হোরহে আরমান্তাকে হত্যা করা হয়েছে। মেক্সিকোতে এটিই হচ্ছে এবছরের তৃতীয় হত্যাকাণ্ড। আঞ্চলিক প্রসিকিউটর অফিস জানায়, সশস্ত্র ব্যক্তিদের হামলায় আরমান্তার মৃত্যু হয়েছে, এছাড়াও একজন পুলিশ অফিসার নিহত এবং অপর একজন আহত হন। আঞ্চলিক গভর্নর ক্লাউডিয়া পাভলোভিচ এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এবছর মেক্সিকোতে ভিক্টর ফার্নান্দো আলভারেজ এবং মারিয়া এলেনা ফেরেল নামের আরও দুজন সাংবাদিককে হত্যা করা হয়। জাতিসংঘের সাহায্যদাতা সংস্থাসমূহ শুক্রবার হুঁশিয়ার করে দিয়েছে যে আফ্রিকার সাহেল অঞ্চলের অগণিত মানুষের এখন প্রয়োজন জীবন রক্ষাকারী সহায়তা ও নিরাপত্তা। সংস্থাগুলি জানায়, বহু বছরের লড়াই, সন্ত্রাসী হামলা, জলবায়ু পরিবর্তন, খাদ্যের অনিশ্চয়তা, তৎসহ এখন করোনা মহামারী জনগণের নিজেদের বাঁচানোর ক্ষমতাকে গ্রাস করেছে। তাই সংস্থাসমূহ শঙ্কিত হয়েছে, তবে বিস্মিত হয়নি। জাতিসংঘ মানবাধিকার সমন্বয় দফতর জানায়, সাহেল অঞ্চলের ১২ কোটি জনগণের মধ্যে প্রায় ২ কোটি ৪০ লক্ষ লোকের এখন প্রয়োজন আন্তর্জাতিক সাহায্য সহায়তা ও বাঁচবার নিরাপত্তা। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, মালি, নিজার, বুর্কিনা ফাসো, শ্যাড এবং উত্তরাঞ্চল ক্যামেরুনে বর্ধিত সংঘাত এবং সন্ত্রাসী তৎপরতা ৪ কোটি ৫০ লক্ষ লোককে বাস্তুচ্যুত করেছে। সাংবাদিকদের বিরুদ্ধে দমননীতির অংশ হিসেবে মিশর রবিবার প্রভাবশালী স্বতন্ত্র সংবাদ মাধ্যম মাদা মাসারের এডিটর ইন চিফকে আটক করেছে। সাংবাদিক লিনা আতাউল্লাহ একজন মানবাধিকার সক্রিয়বাদী লায়লা সোফের সাক্ষাৎকারে নিচ্ছিলেন, তখন তাকে আটক করা হয়। তার আইনজীবী হাসান আল আজহারি এপিকে জানিয়েছেন, কারাগারের নিরাপত্তা সদস্যরা তার আইডি দেখতে চায় এবং পরে ৩ ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, আদালত ২,০০০ মিশরীয় পাউন্ড বেল ধার্য করে তার মুক্তির নির্দেশ দিয়েছে। সোমবার গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আর্থার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল নর্থ ক্যারোলাইনার বহু এলাকায় ভারী বর্ষণ ডেকে আনে। আবহাওয়াবিদরা সারাদিন ধরে এই এলাকায় প্রবল বাতাসের হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। 2020 সালে আর্থারি হচ্ছে প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড়, সরকারিভাবে যে ঝড়ের মৌসুম আরও দু সপ্তাহ পরে শুরু হবার কথা এবং নভেম্বর মাস অবধি যা চলবে। এই ঝড়ের কারণে ভারী বর্ষণে ফ্লোরিডার মায়ামি এবং সংলগ্ন এলাকা জলমগ্ন হয়েছে এবং সেখানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে গত 24 ঘন্টায় এযাবৎ সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়েছে। বিস্তারিত শুনুন মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
সংক্রমণ রুখতে কোনো দাওয়াই কাজে আসছে না, মৃত্যুর সঙ্গে সঙ্গে আক্রান্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ। তারা ঢাকায় রাতে কার্ফিউ জারি করার পরামর্শ দিয়েছেন। তারা মনে করেন জনসচেতনতার অভাবেই পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। এই যখন অবস্থা, তখনই স্বাস্থ্য বুলেটিনে খবর এলো গত 24 ঘন্টায় করোনা 21 জনের প্রাণ কেড়ে নিয়েছে, আক্রান্ত হয়েছেন 1602 জন। এটা এযাবৎকালের রেকর্ড। বিশেষজ্ঞদের মত হচ্ছে যত বেশি টেস্ট হবে ততই সংখ্যা বাড়বে। রাজধানীর বাইরের চিত্র অন্যরকম, টেস্ট কম, শনাক্ত বেশি, প্রতি পাঁচজনে একজন শনাক্ত হচ্ছেন। গত 17 মে পর্যন্ত 21টি ল্যাবে ঢাকা সিটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে 1,95,415। এর মধ্যে করোনার সন্ধান মিলেছে 9,965 জনের শরীরে। ঢাকার বাইরে 21টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 59,993। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছেন 12,700 জন। ঢাকার বাইরে টেস্ট কম, শনাক্ত কেন বেশি জানতে চাইলে দেশের সুনামখ্যাত ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, ঢাকায় নমুনা সংগ্রহের মান ভালো নয়, বাইরে মান উন্নত হওয়ায় শনাক্তের সংখ্যা বাড়ছে। জনচলাচল এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে এক ধরনের নিষেধাজ্ঞা জারি থাকলেও মোটেই কাজে আসছে না। বলা হয়েছে যে যেখানে অবস্থান করছেন সেখানেই থাকতে হবে। কে মানে এটা? মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির দিকে ছুটছেন অগণিত মানুষ। পরিস্থিতি এমনই, মানুষের চাপে ফেরি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন। করোনার কোনো রং নেই, এরই মধ্যে সব রঙের সঙ্গেই মিশে গেছে, কামড় দিচ্ছে সব শ্রেণী পেশার মানুষকে। সর্বশেষ হাইকোর্টের একজন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। তার শরীরের অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে চিকিৎসক, নার্স, পুলিশ, সাংবাদিক, আমলা, প্রকৌশলী, ব্যাংকার ও আইনজীবী সহ সব পেশার মানুষই আক্রান্ত হয়েছেন। ওদিকে শত খারাপ খবরের মধ্যেও গত 14 দিনে প্রবাসী বাংলাদেশিরা $80 কোটি পাঠিয়েছেন। গেল মাসের রেমিটেন্সে নেতিবাচক ধারা অব্যাহত ছিল। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে নতুন লকডাউনের সময়সীমা বৃদ্ধি এবং করোনা সংকট পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন শুনুন পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টে।
তৃতীয় দফার লকডাউন শেষ হয়েছে গতকাল 17 মে। আজ 18 মে থেকে আবার শুরু হয়েছে গোটা দেশব্যাপী চতুর্থ দফার লকডাউন। তার মধ্যেই আশঙ্কা বাড়িয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় বৃদ্ধিতে ফের রেকর্ড হল ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 5,242 জন। এ পর্যন্ত 24 ঘন্টায় এত সংখ্যক মানুষ আক্রান্ত হননি। একই সঙ্গে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 96,000 গণ্ডি পেরিয়ে পৌঁছে গেল। স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে দেশে এই মুহূর্তে মোট কোভিড আক্রান্ত 96,169 জন। করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 157 জনের। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল 3,029 জন। এর মধ্যে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 1,198 জনের, 659 জন মারা গিয়েছেন গুজরাটে, মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা 248, পশ্চিমবঙ্গে 238। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে দিল্লি 160, রাজস্থান 131, উত্তরপ্রদেশ 104। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা 2,677 জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 101 জন। রাজ্যে মোট মৃত্যু হয়েছে 238 জনের। যদিও রাজ্য সরকারের হিসেবে করোনা ভাইরাসের জেরে মৃতের সংখ্যা 166, বাকি 72 জনের মৃত্যু হয়েছে কোমরবিডিটির কারণেই। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বজায় রাখার লক্ষ্যে চীন ভিয়েতনামের মৎস্যজীবীদের উপর নজরদারি বৃদ্ধি করলে ভিয়েতনাম তাতে আতঙ্কিত হয়নি, বরঞ্চ মৎস্যজীবীদের মৎস্য শিকার অব্যাহত রাখার আবেদন জানায়। ভিয়েতনাম বিশ্বের অন্যতম প্রধান মৎস্য রপ্তানিকারী দেশ। তাদের কৃষি দফতর স্থানীয় সরকারের কাছে চিঠিতে জানায় যে তারা যেন মৎস্য শিকারকারীদের চীনের নিষেধাজ্ঞা অবজ্ঞা করার কথা জানান এবং ভিয়েতনামের আঞ্চলিক সমুদ্র জলসীমায় স্বাভাবিক মৎস্য উৎপাদন বজায় রাখেন। আলবেনিয়ার রাজধানী টিরানায় দেশের জাতীয় থিয়েটার ধ্বংসের প্রতিবাদে শিল্প জগতের সদস্য এবং বিরোধী সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। বিক্ষোভের সময়ে পুলিশ প্রায় 40 জনকে আটক করে। প্রতিবাদকারীরা স্বৈরাচারে নিপাতজাগ স্লোগান দিচ্ছিলেন। বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা লুলজিম বাসা থিয়েটার ধ্বংসের প্রতিবাদে জনগণের প্রতি সরকার অপসারণের দাবি তুলেছেন। প্রতিবাদকারীরা দেশের প্রধানমন্ত্রী ও মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। আলবেনিয়া সফররত ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংযম প্রকাশের আবেদন জানান। ভয়েস অব আমেরিকার সোমালি সার্ভিস জানিয়েছে, রবিবার মধ্যাঞ্চল সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় প্রাদেশিক একজন গভর্নর সহ অন্তত আরও 5 জনের মৃত্যু হয়েছে। মোগাডিশুর 600 কিলোমিটার উত্তরে গালগাও শহরে আত্মঘাতী হামলাকারী পুন্টল্যান্ড প্রদেশের গভর্নর আহমেদ মুসা নূর তার ভাই এবং দুজন দেহরক্ষীর গাড়িতে তার অটোরিকশা দিয়ে ধাক্কা মারলে বোমাটি বিস্ফোরিত হয়। মেয়র শহীদ মোহাম্মদ আলী ভয়েস অব আমেরিকাকে জানান, ঘটনাস্থলেই গভর্নর তার ভাই ও দুই দেহরক্ষী প্রাণ হারান। আশবাব জঙ্গি দল এই হামলার কৃতিত্ব দাবি করেছে। দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা একটি প্রধান তেল উৎপাদনকারী দেশ, তবে সেখানে এখন তেল ও গ্যাসের ঘাটতি বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছে। এই তেল ঘাটতির জন্য ভেনেজুয়েলাকে বন্ধুদেশ ইরানের উপরে নির্ভর করতে হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে দুটি দেশের উপরেই। অনুমান করা হচ্ছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের 5টি তেল ভর্তি জাহাজ এখন ভেনেজুয়েলার পথে রয়েছে। যুক্তরাষ্ট্র জাহাজে তেল চালানের ব্যাপারে ইরানকে হুঁশিয়ারি করে দিলে ইরানও পাল্টা হুঁশিয়ারি দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ জাতিসংঘের মহাসচিবের কাছে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নিতে পারে সে ব্যাপারে তার উদ্বেগ প্রকাশ করেছেন। পাকিস্তানে অনলাইন ভিডিও পোস্টিংয়ে দুজন মহিলা আত্মীয়কে একজন পুরুষের সঙ্গে খুব কাছে অন্তরঙ্গ অবস্থায় দেখার পর তাদের হত্যা করা হয়েছে। হত্যাকারীরা তা স্বীকার করলে পুলিশ তাদের গ্রেফতার করে। আফগানিস্তানের সীমান্তবর্তী রক্ষণশীল উত্তর ওয়াজিরিস্তানে 16 এবং 18 বছরের মেয়ে দুটিকে ভিডিওতে চুম্বনরত দেখতে পাওয়া গেলে গত সপ্তাহে তাদের গুলি করে হত্যা করা হয়। হত্যাকারী দুজন হচ্ছেন 16 বছর বয়সী মেয়েটির বাবা এবং অপরজন হচ্ছেন 18 বছর বয়সী মেয়েটির ভাই। এই ভিডিও 1 বছর আগে ধারণ করা হয়, তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে যায়। ইয়েমেনের উপকূলে ব্রিটিশ পতাকাবাহী একটি ট্যাঙ্কার জলদস্যুদের হামলার কবলে পড়ে, তবে ক্ষয়ক্ষতি হয়েছে যৎসামান্যই এবং কেউ হামলায় হতাহত হননি। স্টল অ্যাপল নামের জাহাজের নাবিকেরা জানান, 6 জন বন্দুকধারী দুটি পৃথক পৃথক বোটে চেপে ট্যাঙ্কারের উপর হামলা চালায়। ট্যাঙ্কারের নিরাপত্তা সদস্যরা জলদস্যুদের প্রতি পাল্টাগুলি চালায় এবং তাদের একটি বোট অচল করে দেয়। নৌ নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, এবছর এটাই ছিল 9ম জলদস্যু হামলা। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আম্পান ব্যাপক শক্তি সঞ্চয়ের পর এটি খুবই শক্তিশালী হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1,075 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1,015 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 985 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 970 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। হ্যারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল এই ঘূর্ণিঝড়টি যে কোনো সময় দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মঙ্গলবার শেষ রাতের দিকে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে 85 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 210 কিলোমিটার, যা দমকা অথবা জড়ো হাওয়া আকারে 220 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকা এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় এলাকায় 4 থেকে 6 ফুট জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কুতুবদিয়া এলাকায় মাদার ভেসেল থেকে পণ্য খালাস বন্ধ করে দেওয়া হয়েছে। বন্দর এলাকায় জারি করা হচ্ছে 3 মাত্রার সতর্কতা। বন্দর চ্যানেলে অবস্থানরত নৌযানকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সহ স্থানীয় প্রশাসন দফায় দফায় বৈঠক করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। উপকূলীয় এলাকার বাসিন্দাদের সামাজিক দূরত্ব বজায় রেখে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য চট্টগ্রাম বিভাগের 479টি আশ্রয়কেন্দ্র, 2,269টি প্রাথমিক বিদ্যালয়, 1,250টি মাধ্যমিক বিদ্যালয়কে প্রস্তুত রাখতে বলা হয়েছে। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাওয়ার স্যালাইন সহ ঔষধ মজুত রাখা, শুকনো খাবার, চাল, তাবুসহ দুর্যোগ প্রতিরোধের সব ধরনের ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতার জন্য সেনাবাহিনী, কোস্টগার্ড সহ ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে গেল 24 ঘণ্টায় চট্টগ্রামের 3টি ল্যাবে নমুনা পরীক্ষার পর 93 জনের শরীরে কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা 800 ছাড়িয়ে গেছে। এর মধ্যেই 64 জন হচ্ছে পুলিশ বাহিনীর সদস্য। মারা গেছে 36 জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন 100 জন। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
আজ সোমবার সকালে কলকাতা থেকে একটি বিশেষ বিমানে করে পশ্চিমবঙ্গে আটকে পড়া 33 জন বাংলাদেশি ঢাকায় ফিরে গিয়েছেন এবং সেই একই বিমানে ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় আটকে পড়া ভারতীয় নাগরিকেরা কলকাতায় ফিরে এসেছেন। এদের বেশিরভাগই পশ্চিমবঙ্গের নানা জেলা থেকে পড়তে বা বেড়াতে অথবা কোনো কাজে বাংলাদেশের নানান জায়গায় গিয়েছিলেন। লকডাউনের ফলে তারা আটকে পড়েন। বন্দে ভারত প্রকল্প অনুযায়ী এদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ কলকাতায় আসা 169 জন নাগরিকের মধ্যে 76 জন ছাত্র, এছাড়া বেশ কিছু বয়স্ক মানুষ রয়েছেন, অসুস্থ কেউ কেউ রয়েছেন, বেশ কিছু পর্যটকও রয়েছেন এবং একজন সন্তান সম্ভাবা মহিলা আছেন। এদের সকলকে কলকাতায় যথাবিহিত কোয়ারেন্টিনে রাখার পর নিজের নিজের জায়গায় ফেরত পাঠানো হবে। এদিকে ঘূর্ণিঝড় আম্পান এখন পশ্চিমবঙ্গের অদূরে বঙ্গোপসাগরের পশ্চিম দিকে এবং মধ্যভাগে অবস্থান করে শক্তি সঞ্চয় করছেন। সেটির মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। কেন্দ্রীয় স্তরে কীভাবে ওই সামুদ্রিক ঘূর্ণিঝড়ের মোকাবিলা করা যায় তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসেছিলেন। সেখানে কী কী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে এবং ঠিক হয়েছে যে উপকূলবর্তী এলাকাগুলোতে সমস্ত লোককে যথাসম্ভব নিরাপদ জায়গায় নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হবে। এইভাবে বিগত ঘূর্ণিঝড় ফণীর সময়ও বহু মানুষের প্রাণ বাঁচানো গিয়েছিল। ওড়িশা সরকার আজ কেন্দ্রকে অনুরোধ করেছে, ঘূর্ণিঝড়ের তাণ্ডব যথেষ্টই বেশি হতে পারে বলে আগামী 3 দিন যেন পরিযায়ী শ্রমিকদের ট্রেনে করে ওড়িশার উপর দিয়ে কোনো জায়গায় না পাঠানো হয়, কারণ ঘূর্ণিঝড়ের ফলে তাদের প্রাণ সংশয় হতে পারে। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বিষয়টি বিবেচনাধীন রয়েছেন বলে রেলমন্ত্রক জানিয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
মানুষের প্রাণঘাতী করোনা ভাইরাসকে বাগে আনার জন্য সমগ্র বিশ্বব্যাপী বিজ্ঞানীরা এর প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরির জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা শতাধিক প্রতিষেধক নিয়ে কাজ করছেন, যার মধ্যে কয়েকটির অগ্রগতি আশাব্যঞ্জক। বিজ্ঞানীরা আশা করছেন এই বছরের মাঝামাঝি বা সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ সীমিতভাবে হলেও করোনা ভাইরাসের প্রতিষেধক পাওয়া যাবে। প্রতিষেধকের পাশাপাশি বিজ্ঞানীরা করোনা রোগ নিরাময়ের জন্য ঔষধ খুঁজে বের করারও কাজ করছেন। বিশ্বব্যাপী ভয়াল থাবা বিস্তার করা করোনা মহামারীর কারণে ক্লান্ত ও বিপর্যস্ত মানবজাতি এখন উন্মুখ হয়ে চেয়ে আছেন এ সকল বিজ্ঞানীদের দিকে, কখন তারা তাদেরকে একটি সুখবর দেবেন। এই প্রেক্ষাপটে করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি এবং ঔষধ উদ্ভাবন নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় বিজ্ঞানী ও গবেষকরা যে সকল কাজ করছেন তার অগ্রগতি নিয়ে ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ডক্টর আবুম ফারুক। তাকে করা প্রথম প্রশ্নটি ছিল, বিশ্বের বিভিন্ন জায়গায় বিজ্ঞানীরা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালাচ্ছেন, আপনি নিশ্চয়ই এগুলোর অগ্রগতির উপর নজর রাখছেন, এ সকল ভ্যাকসিন তৈরির অগ্রগতি কতটুকু?
আমরা ওষুধ এবং ভ্যাকসিন দুটোই আমাদের আসলে খুব দরকার। বিশেষ করে ভ্যাকসিনটার উপর আমি জোর দেবো এই জন্য যে ভ্যাকসিনটাই হচ্ছে বড় আকারে বড় স্কেলে করোনার বিস্তারকে ঠেকানোর যে প্রয়োজনটুকু সেই প্রয়োজনটুকু আমাদেরকে তারা করছে। তো এখন বিষয় হলো যে ভ্যাকসিন আবিষ্কারের জন্য নানান জায়গা থেকে চেষ্টা হচ্ছে, বিভিন্ন রকমের চেষ্টা হচ্ছে এবং এর মধ্যে কয়েকটা চেষ্টা বেশ ফলপ্রসূ হচ্ছে বলে মনে হচ্ছে। যদিও এগুলো আমরা দেখতে পাচ্ছি বৈশ্বিক পরিমণ্ডলে যতটুকু খবরাখবর পাওয়া যাচ্ছে যে আগামী সেপ্টেম্বরের আগে কোনোটাই হয়তো আসবে না। তো তার মানে হলো যে সেপ্টেম্বরও যদি হয় তাও কিন্তু এমনিতে সাধারণ নিয়ম অনুযায়ী খুবই দ্রুত হচ্ছে। কারণটা হলো যে আপনার এখানে একটা ভ্যাকসিন করতে অনেক সময় এক যুগেরও বেশি সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে খুবই জরুরি ভিত্তিতে সারা পৃথিবীর বিজ্ঞানীরা যেহেতু কাজ করছেন, কার কতটুকু ডেভেলপমেন্ট তারা নিজেরা শেয়ার করেন এবং এইভাবে মানুষকে বাঁচানোর জন্য তারা কাজ করছেন বলেই ধরে নেওয়া হচ্ছে যে সেপ্টেম্বরের দিকে হয়তো আমরা পেয়ে যাবো। অস্ট্রেলিয়াতে কুইন্সল্যান্ডের বিজ্ঞানীরা তারা কাজ করছেন এবং তারা বলছেন যে তারাও এই ছয় মাস সময়ের মধ্যে ভ্যাকসিন বের করে ফেলতে পারবেন। জার্মান বায়োটেকনোলজি কোম্পানি কিউরভ্যাক এবং যুক্তরাষ্ট্রের বোস্টনের যে মডার্না থেরাপিউটিক্স তারা যৌথভাবে কাজ করছে, যুক্তরাষ্ট্রের ফাইজার এবং জার্মানির বায়োএনটেক তারাও ওই আরএনএ তত্ত্ব অনুযায়ী একজন এক একটা থিওরি নিয়ে কাজ করছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিকেল স্কুল তারা আবার যেটা বলছে সেটা হলো যে এই ভাইরাসের গায়ে মানে জেনেটিক কোডিংটা, সেই কোডিংটা ব্যবহার করে ওর আবরণের মধ্যে যে প্রোটিন আছে সেই প্রোটিনগুলো থেকে অ্যান্টিবায়োটিক শরীরে তৈরি হবে, এই থিওরি নিয়ে কাজ করছে। অর্থাৎ এক একজন এক একটা ধরনের কাজকর্ম করছে। যেমন ধরুন বিশ্ববিখ্যাত পাস্তুর ইনস্টিটিউট তারা হামের টিকাটা যেটি আছে সেটিকে কিছুটা মডিফাই করে করছেন, কিন্তু এদের সময় একটু বেশি লাগবে তারা জানিয়েছে, 20 মাসের আগে তারা পারবে না।
আপনি জানেন বিশ্ববাসী উন্মুখ হয়ে ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছেন, বিজ্ঞানীরা যে সকল ভ্যাকসিন নিয়ে কাজ করছেন এর মধ্যে দ্রুত সময়ের মধ্যে কোনটি পাওয়া যাবে বলে আপনি মনে করছেন?
এখন আমরা সবচেয়ে বেশি মনে হচ্ছে যেন এগিয়ে আছেন এর মধ্যে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে জনসন এন্ড জনসন এবং অক্সফোর্ডের যে টিমটা তারা কাজ করছে এবং অলরেডি ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়েছে কমপক্ষে চারটি ভ্যাকসিন সারা পৃথিবীতে। তার মধ্যে অক্সফোর্ডের যে কোম্পানিটা টিমটা তারা চারটা জায়গাতে ম্যানুফ্যাকচারিং এর জন্য তারা অলরেডি ব্রিটেন, ইউরোপ, ভারত এবং চীন এই চার জায়গাতে চারটা কারখানাতে তারা প্রস্তুত করবেন। তো এই যে কাজগুলো তার মধ্যে একটা ভালো খবর পাওয়া গেল নতুন এডিশনাল, সেটা হলো যে অক্সফোর্ডের টিম বলেছে যে আপাতত যতটুকু তথ্য পাওয়া গেছে ভালো তথ্য পাওয়া গেছে এবং সেখানে তারা আশা করছেন যে হয়তো বা যদি সবকিছু ঠিকঠাক থাকে জুনের মধ্যেই হয়তো তারা তাদের বাজারে কিছু নমুনা আনতে পারবেন, কয়েক মিলিয়ন ডোজ অন্তত তারা আনতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি খুব সামারিতে যদি আমরা বলি টিকার বিষয়টা।
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ওষুধ নিয়েও বিজ্ঞানীরা কাজ করছেন। আপনার জানা মতে এ বিষয়ে এ পর্যন্ত কতটুকু অগ্রগতি হয়েছে?
ওষুধের বিষয়ে যেটি সেটি হল যে মার্কিন যুক্তরাষ্ট্রের FDA ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তারা জরুরি ভিত্তিতে আরেকটি অনুমোদন দিয়েছেন, সেটি হল রেমডেসিভির কোম্পানি তাদের রেমডেসিভির। তো এই রেমডেসিভিরও এখন ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে আছে, আশা করা যাচ্ছে যে হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই তারা এটাকে বাজারজাত করতে পারবে। ইতিমধ্যে রেমডেসিভির বাংলাদেশে উৎপাদন পর্যায়ে তারা চলে গেছে, যেহেতু বাংলাদেশে পেটেন্ট আইনটা কার্যকর নয় এবং আমরা বাংলাদেশে 2032 সাল পর্যন্ত একটা পেটেন্ট ওয়েভার আমাদের আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সিদ্ধান্ত অনুযায়ী। এর আগে ফেভিপিরাভির আরেকটি ওষুধ জাপানের একটি কোম্পানি এবং তারা এই ফেভিপিরাভিরটা অলরেডি 43টা দেশে মানবিক কারণে বিনামূল্যে সরবরাহ করেছে, বাংলাদেশও তার মধ্যে একটি। এবং এখানে বিকন নামে একটি ওষুধের কোম্পানি তারা ফেভিপিরাভির বাজারজাত করছে, অলরেডি বাজারজাত করছে মানে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য দিচ্ছে অন প্রেসক্রিপশন অন রিকোয়েস্ট। এই সবগুলি কিন্তু এখনো বাংলাদেশে কোন ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি যদিও, কিন্তু খুবই ইমার্জেন্সি বেসিসে মানুষের জীবন বাঁচানোর জন্য শর্টকাট কিছু মানে ব্যবহার সীমিত আকারে হচ্ছে। তো এগুলো আমাদের দেশে চলছে।
বাংলাদেশেও করোনা নিরাময়ের জন্য ঔষধের ব্যবহার নিয়ে কাজ হচ্ছে, আপনি এই বিষয়ে কতটুকু আশাবাদী?
একটি বড় খবর পাওয়ার জন্য বাংলাদেশে একটি বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটালে সেখানে দুজন চিকিৎসক তারা ইভারমেকটিন নামে একটি ওষুধ, যেটি একটি অ্যান্টি প্যারাসাইটিক অ্যান্টিপ্রোটোজোয়াল ওষুধ ইভারমেকটিন, তার সাথে অনেক পুরনো একটি অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন, এটির সংমিশ্রণের যে প্রয়োগ সেটি করাতে দেখা গেল যে 3 দিনের মধ্যেই 50% লক্ষণ কমে যায় এবং 4 দিনে মোটামুটি করোনা ভাইরাস তো হতে পারেন রোগী। তারা 7 জন রোগীর উপরে পরীক্ষা করেছেন এবং 7 জনের ভালো রেজাল্ট পাওয়া গেছে, পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে। তো ওই যে দুজন চিকিৎসক বাংলাদেশেই এই কাজটি হয়েছে এবং সেটি ডাক্তার তারেক আলম বাংলাদেশ মেডিকেল কলেজের বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং একজন তরুণ চিকিৎসক ডাক্তার রুবাইয়ুর মোর্শেদ, তো এই দুজন তারা এই গবেষণাটি করেছেন এবং কালকে আমরা মিডিয়াতে দেখলাম তাদের ফলাফল। এবং এটি আবার একটি নেটওয়ার্ক, ওই অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটি তারা মাল্টি সেন্টার স্টাডি করছে, তার মানে বিভিন্ন দেশে পরীক্ষা করছে। তো বাংলাদেশেও এই মাল্টি সেন্টারের একটি অংশ হিসেবে অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটির অন্যান্য সেন্টারগুলোর ফলাফল কি আসে সেটির জন্য আমরা অপেক্ষা করছি। যদি সেখানেও দেখা যায় যে ভালো আসছে তাহলে এটি আমাদের জন্য একটি খুবই আশার খবর দুটো কারণে। একটা হলো যে আমাদের কাছে এই মুহূর্তে ওষুধগুলো তো সেইভাবে নেই, আসলে বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যবহার করছেন, কিন্তু যদি দেখা যায় যে আমরা এটি পেয়ে গেছি ভালো একটি ফলাফল দিচ্ছে তাহলে এটি দিয়েও চিকিৎসা শুরু করা যেতে পারে এবং তাৎক্ষণিকভাবে রোগীর প্রাণ বাঁচানোর জন্য ক্লিনিক্যাল ট্রায়াল বা ইত্যাদি আরো ব্যাপক আকারে করা সেগুলো পরেও করা যাবে। কিন্তু পাবলিক হেলথের নিয়ম অনুযায়ী জরুরি ভিত্তিতে যখন কাজ করতে হয় তখন এগুলোকে আমরা ব্যবহার হয়তো করতেও পারি যদি বাংলাদেশ সরকার অনুমোদন দেয়। এর বাইরে আরেকটা লাভ হলো যে দুটি ওষুধের দাম কিন্তু খুবই কম, তো সেই হিসাবে গরিব মানুষের পক্ষেও এই ব্যয়টা বহন করা সম্ভব হবে। আমি শেষ করবো যে কথাটি বলে সেটি হলো যে প্রথমে হাইড্রোক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইন তার সাথে এজিথ্রোমাইসিনের কম্বিনেশন ব্যবহার করে চিকিৎসার জন্য চেষ্টা হলো বিভিন্ন দেশে, হয়েছে ফ্রান্সে চীনে, এখন যদিও এটাকে খুব একটা ব্যবহার করা হচ্ছে না কিন্তু বাংলাদেশেও কিন্তু কেউ কেউ পৃথিবীর বিভিন্ন জায়গাতেও কেউ কেউ ভালো হয়েছেন। তার মানে সবগুলো ওষুধেরই কিছু ভালো দিক খারাপ দিক আছে, এখান থেকে বাছাই করে ডাক্তার সাহেব ঠিক করবেন কোন ওষুধটা তিনি নেবেন। তার কাছে যদি বেশ কয়েকটি অস্ত্র থাকে তখন তিনি ক্লিনিক্যাল বাছাইটা করতে পারেন রোগীর অবস্থা দেখে, কারণ সব রোগীর অবস্থা একরকম থাকে না। আবার একই সঙ্গে এই ভাইরাসটিরও বিভিন্ন মিউটেশন ঘটেছে, রূপান্তর ঘটেছে, তো এক এক দেশে এক এক ধরনের রূপান্তর, তো সেখানে ডাক্তার সাহেব তখন তিনি বাছাই করতে পারেন। আমরা বেশ কিছু ওষুধের প্রক্রিয়ার মধ্যে আছি, আমরা এখন প্রার্থনা করতে পারি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে খুব দ্রুত আমাদের হাতে ওষুধ দেন, অন্তত একটা ওষুধ যদি দেন আমরা প্রয়োগ করা শুরু করতে পারি। আমাদের চিকিৎসকবৃন্দ যারা লড়াই করছেন ফ্রন্টে রোগীকে নিয়ে সামনে নিয়ে, তারা অনেক ঝুঁকি নিয়ে, জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছেন, তারা যেন হাতে বেশ কিছু অস্ত্র পেয়ে যান, এবং তখন আমাদের পক্ষে অনেক রোগীকে বাঁচানো সম্ভব হবে। তো আমরা আশা করে নিচ্ছি যে হয়তো বা জুন মাস থেকে এই পরিস্থিতিটার উন্নতি ইনশাল্লাহ ঘটবে এবং সেপ্টেম্বরের মধ্যে আমরা যদি টিকাও পেয়ে যাই, জুনে যদি অক্সফোর্ডের টিকা পেয়ে যায় তো খুবই ভালো, না হলে আমরা সেপ্টেম্বর পর্যন্ত যদি আমরা একটা টার্গেট ঠিক করি যে এই সময়টায় হয়তো করোনার এই যে এখন যে প্রাদুর্ভাবটা সে বিপুল বিক্রমে বিপুল হিংস্রতায় বিপুল নিষ্ঠুরতার সাথে মানব জাতির উপরে ঝাঁপিয়ে পড়েছে তাকে হয়তো দমন করা কিছুটা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।
বিশ্লেষকরা বলছেন করোনা মহামারী থেকে রক্ষা পেতে মানব জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। অতীতের অনেক ভয়াবহ মহামারীর মতো মানুষের অপেক্ষা এবারও হয়তো একদিন শেষ হবে বলে উল্লেখ করে তারা বলেন, তবে ততদিনে করোনার এই ভয়াল থাবা হয়তো কেড়ে নেবে আরো অগণিত মানুষের জীবন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। পৃথিবীর কোনায় কোনায় সবার মুখে আজ আতঙ্ক, কখন কি হয়। তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না, এটা কি বাঞ্ছনীয়? আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। বিদেশ থেকে যারা ফিরছেন অবশ্যই 14 দিনের কোয়ারেন্টিন মেনে চলুন, নিকট আত্মীয় পরিজন থেকে অন্তত 14 দিন দূরে থাকুন, বন্ধু বান্ধবদের সঙ্গ পরিহার করুন, মাত্র কটাই তো দিন, আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি, অন্তত 5 থেকে 6 ফিট দূরত্ব রেখে কথা বলুন, কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন, বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন, অকারণে নাকে মুখে হাত দেবেন না, মাস্ক পরলে ভালো হয় তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন, এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকেই সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। NTV-তে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, RTV-তে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান, দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আজকে আমার সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শারমিন আব্বাসি। শারমিন আব্বাসি মূলত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, তিনি ইনফার্টিলিটি বিষয়ক স্পেশালিস্ট। তো এই কোভিড এর পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালগুলোর গুরুত্ব কতখানি বলে আপনি মনে করেন?
ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে করোনা ভাইরাস একটা বৈশ্বিক মহাসংকট এবং একটি মহামারীর নাম, এবং বাংলাদেশে আপনারা দেখেছেন যে প্রতিদিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এবং আমরা যদি আমাদের হেলথ সিস্টেমের কথা চিন্তা করি, দুভাবে আসলে রোগীদের আমরা সমস্যার সমাধান দিতে পারি। একটা হচ্ছে স্বাস্থ্যসেবা, এবং সেই স্বাস্থ্যসেবাকে আসলে প্রভাবিত করে প্রশাসনিক ক্ষেত্রে আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা কতটুকু সুদৃঢ় এবং কতটুকু স্ট্রং। তো এক্ষেত্রে আসলে যখন একটা বৈশ্বিক মহাসংকট হয়, আমাদের আসলে সরকারি বেসরকারি হিসেবটা আসলে করলে হবে না, বরং আসলে সবাইকে আমাদের একসাথে কাজ করতে হবে। এবং আমরা দেখেছি যে গভর্নমেন্ট প্রথম দিকে শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোকেই কিন্তু এই চিকিৎসার জন্য ডেজিগনেটেড করেছিল, কিন্তু আজকে থেকে কিন্তু যাত্রা শুরু হলো বেসরকারি হাসপাতালগুলোর। এবং আনোয়ার খান মডেল হাসপাতাল আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আজকে থেকে তারা রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করবে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা বলবো যে প্রাইভেট সেক্টরটা আসলে কেন গুরুত্বপূর্ণ, কারণ একটাই যে প্রাইভেট সেক্টরের কোয়ালিটি অ্যাসুরেন্সটা অনেক বেশি হয়। কারণ কিছু রোগী আছেন, আপনারা যদি একটু গতকালকের হিসেব একটু বলি, সেটা হচ্ছে গত 3 দিনে করোনা ডেজিগনেটেড হাসপাতাল থেকে 86 জন রোগী পালিয়ে গেছে। ওনারা কেন পালিয়ে গেল, ওনাদের সাথে খুব পার্সোনালি আমরা যারা যারা কিছু রোগীদের সাথে যোগাযোগ করেছিলাম, তারা কেউ কেউ বলেছেন ওখানকার ব্যবস্থাপনা তাদের ভালো লাগেনি, কেউ কেউ বলেছেন পরিবেশটা অত বেশি ভালো না, কেউ কেউ বলেছেন ওনাদের কাছে মনে হয়েছে ওনারা মরে যাওয়ার আগেই হয়তো ওখানে মরে যাবেন। এবং দে আর ইউজ টু, তারা আসলে চিকিৎসা নিয়ে খুব ইউজ টু একটু যেগুলো হাই লেভেলের হাসপাতালগুলো আছে সেই জায়গাগুলোয়, যার ফলে একটু কিছু মানুষ যারা আছেন যারা কর্পোরেট হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে অভ্যস্ত, তারা যখন সরকারি হাসপাতালে যাচ্ছেন তারা নিজেদেরকে খুব অরক্ষিত এবং ইনসিকিউর ফিল করছেন। সেই পয়েন্ট অফ ভিউতেও আসলে বেসরকারি হাসপাতাল একটা বড় ভূমিকা পালন করবে। আর দ্বিতীয়ত, করোনা চিকিৎসার জন্য যে মেইন বিষয়গুলো লাগে, যে একটা আইসিইউ সেট আপ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমাদের করোনা রোগীদের বেঁচে থাকার মূল নিয়ামকটাই হচ্ছে অক্সিজেন, সেই সেন্ট্রাল অক্সিজেন লাইনের যে বিষয়টা আছে, এবং অনেক কিডনি রোগী আছে যারা এই মুহূর্তে করোনায় আক্রান্ত, এই হাসপাতাল সেই হাসপাতাল ঘুরে বেড়াচ্ছেন, ডায়ালাইসিস করতে পারছেন না। সো ডায়ালাইসিস মেশিনগুলো কিন্তু অ্যাভেলেবেল খুব বেশি প্রাইভেট হাসপাতালগুলোতে। অর্থাৎ প্রাইভেট হাসপাতাল আসলে নিজেদের সেট আপটাই করেন একটা কম্প্যাক্ট আকারে, যেখানে আইসিইউ, সেন্ট্রাল অক্সিজেন লাইন, এইচডিইউ, তারপরে ডায়ালাইসিসের ব্যবস্থা সবকিছু একসাথে থাকে। যার ফলে আমরা শুধু আনোয়ার খান মডার্ন কেন, এরকম যদি আরো কিছু বেসরকারি হাসপাতালকে আমরা খুব দ্রুত খুলে দিতে পারি করোনা চিকিৎসার জন্য, তাহলে কিন্তু আমাদের রোগীরা সবচেয়ে বেশি উপকৃত হবে, এবং স্বাস্থ্য ব্যবস্থাতেও যে নেগেটিভ ইম্প্যাক্টটা আছে যে কিছু রোগী ফিরে যাচ্ছে, কিছু রোগী উন্নত চিকিৎসা পাচ্ছে না, সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি কেটে কাটিয়ে ওঠাটা সম্ভব হবে।
আপনি একজন প্রসূতিবিদ, তো অন্তঃসত্ত্বা নারীদের অবস্থা কি এই পরিস্থিতিতে, এই এই যখন করোনা ভাইরাসের সম্প্রসারণ ঘটছে, সেই সময় অন্তঃসত্ত্বা নারীদের অবস্থা কি?
এক্ষেত্রে যেটা হলো যে আমি গত 3-4 দিন আগে ইউনিসেফের যে রিপোর্টটা ওরা দিয়েছে যে করোনার এই সংকটকালে শুধু বাংলাদেশেই এই সংকটের সময় 25 লক্ষ শিশু জন্মগ্রহণ করবে, এটি কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। আমরা যদি পুরো পৃথিবী জুড়ে বলা হচ্ছে যে 70 লাখ বা 80 লাখ শিশু জন্মগ্রহণ করবে, তার মধ্যে 25 লাখই কিন্তু আমার দেশে। তার মানে কি, বাংলাদেশের প্রসূতিবিদদের উপরে কিন্তু বিরাট বড় একটা চাপ চলে আসছে এই সময়। এবং আমরা বলেছি যে মহিলারা কম আক্রান্ত হন, কিন্তু যেই মহিলারা এই মুহূর্তে প্রেগনেন্ট, প্রেগনেন্সি আছে, তাদের ইমিউন সিস্টেম কিন্তু কম কাজ করে, এবং দে আর ভেরি মাচ ভালনারেবল টু ইনফেকশন, তাদের কিন্তু ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি। সেক্ষেত্রে 25 লাখ বাচ্চা যদি জন্মগ্রহণ করে, তাহলে এই মুহূর্তে 25 লাখ মা আমার প্রেগনেন্ট, তার মানে 25 লক্ষ মা আমার এখন ভালনারেবল অবস্থায় আছে, এবং তাদেরকে দেখার দায়িত্ব আমাদের। আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে বলেছি এই মুহূর্তে প্রয়োজন না হলে বা একান্ত ইমার্জেন্সি না হলে কোনো মা যেন হাসপাতালে না আসেন, বাসা থেকে বের না হন। আমাদের সোসাইটির পক্ষ থেকে 2200 কনসালটেন্ট, তাদের ফোন নাম্বার আমরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছি, আপনি যে যে এলাকা সেখান থেকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে তারপরে আপনারা আসবেন, বা যদি কোনো ইমার্জেন্সি অ্যারাইজ করে, তাহলে একটাই আমাদের টেক হোম মেসেজ ছিল যে আপনারা দয়া করে কোনো ক্লিনিকে নক করবেন না, আপনারা সরাসরি চলে যাবেন মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে যে আপনারা কখনো কেউ ফিরে যাবেন না। তো সেক্ষেত্রে যদি এতগুলো আমাদের প্রেগনেন্সি সামনে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে মায়েদের যত্নটা খুব ভালো করে নিতে হবে। আর একটি বড় বিষয় যেটি এই মুহূর্তে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা একটা ঝুঁকি এবং হুমকির মুখে আছে, কারণ আপনারা জানেন যে পরিবার পরিকল্পনা কর্মীরা কিন্তু বাড়ি বাড়ি যেয়ে গ্রামে, কারণ শহর ভিত্তিক তো শুধু চিন্তা করলে হবে না, গ্রামে যেয়ে যেয়েও কিন্তু তারা পরিবার পরিকল্পনার উপকরণগুলো পৌঁছে দেয়, কিন্তু এখন যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা আমরা বলছি, তারা অনেকে যেতে পারছে না একটা বিষয়। অনেকে আছেন যে যারা দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা ব্যবহার করেন, তাদের কারো কারো সেটা পরিবর্তনের সময় চলে আসছে, কিন্তু এখনো হাসপাতালে আসতে পারছেন না, সেই জায়গাগুলোতে কিন্তু একটা সংকট আছে এই মুহূর্তে। তো আমরা যেটা বারবারই বলেছি যে আমরা এই মুহূর্তে আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে বন্ধ করতে চাই, কোনো মা যেন না বলেন যে উনি চান না কিন্তু উনি প্রেগনেন্ট হয়ে গেছেন। এই জন্য আমরা এখন দেখেছি যে বিদেশ ফেরত প্রচুর প্রবাসী আমাদের চলে এসেছে, আমাদের কাউন্সিলিং এর জায়গা একটাই যে আপনারা যারা প্রেগনেন্সি চাচ্ছেন না এই মুহূর্তে, তারা কিন্তু একেবারে সঠিক পরিকল্পনা পদ্ধতিটা ব্যবহার করুন এবং আনওয়ান্টেড প্রেগনেন্সি বা আনওয়ান্টেড প্রেগনেন্সি হলে যেটা হয় যে আনওয়ান্টেড অ্যাবোর্শন অথবা ইলিগাল অ্যাবোর্শনগুলো বেড়ে যায় সেগুলো আপনারা দয়া করে করবেন না, কারণ এতে করে ইমার্জেন্সি বাড়ে এবং মায়ের মৃত্যু ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়।
প্রসঙ্গত একটা কথা জানতে চাই যে কোন প্রেগনেন্ট মহিলার যদি এরকম করোনা ভাইরাস হয় তাহলে বাচ্চার কি হবে, বাচ্চার কি এরকম সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে?
জি, এক্ষেত্রে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে 26 জনের মতো আমরা জেনেছি যে গর্ভবতী মা যারা করোনা ভাইরাস পজিটিভ ছিলেন আজকের হিসেব পর্যন্ত, হয়তো আগামীতে আরো বাড়তে পারে। এক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড যে ডাটা আছে বা WHO যে ডাটা আছে তার পুরোটাই কিন্তু এখন গবেষণার পর্যায়ে আছে। সেক্ষেত্রে ওনারা বলেছেন ওনারা ক্লিয়ার কাট এই মুহূর্তে গবেষণা করে কিছু বলতে পারছেন না, কিন্তু পুরো বিশ্ব জুড়ে 9টি কেসের ক্ষেত্রে ওনারা বলেছেন যেখানে ওনারা আংশিকভাবে প্রমাণ পেয়েছেন যে গর্ভাবস্থায় মায়ের করোনা হলে বাচ্চারও হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটাকে একেবারে সুস্পষ্টভাবে বলতে গেলে আরো বেশি গবেষণার দরকার আছে।
আপনি স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের যে অধিকার সে অধিকার নিয়েও কাজ করেন, একজন অত্যন্ত সক্রিয় কর্মী এ ব্যাপারে আপনি তো, যেটা জানতে চাইছি যে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছেন যাদেরকে আমরা ফ্রন্টলাইনার বলছি, একেবারে সম্মুখ সমরে যারা আছেন চিকিৎসক এবং চিকিৎসা কর্মী, তাদের সুরক্ষার ব্যবস্থা কতখানি নির্ভরযোগ্য বলে আপনি মনে করেন?
এটা আসলে একটা মানে আমি বলবো যে আপনি একটা অধিকার ভিত্তিক প্রশ্ন করেছেন, কারণ প্রতিটা মানুষেরই আসলে বেঁচে থাকার অধিকার আছে। এবং এক ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন দেখুন ওদের স্টেটমেন্টে ডিরেক্ট বলে দিয়েছিল যে একজন চিকিৎসক বা একজন স্বাস্থ্য সেবা কর্মী নিজেকে আসলে কতটুকু রিস্কের মধ্যে এক্সপোজ করবে এটার তার নিজের একটা অধিকার আছে। যে কথাটি হয়তো বাংলাদেশের স্বাস্থ্য কর্মী যারা আছে তাদের জন্য বলা খুব কঠিন, কিন্তু এখানে যে বিষয়টি যে প্রথম থেকে আমরা বলেছিলাম আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্য সেবা কর্মীদের সুরক্ষার জায়গাটা নিশ্চিত করতে হবে। প্রথম দিকে আমাদের ডাক্তাররা পিপি পাচ্ছিল না, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, তারপরে সেটার ব্যবস্থা করা হয়েছে, এরপরে পিপির মান নিয়ে প্রচুর কথা উঠেছে, আমরা বলেছিলাম আমরা অথেন্টিক পিপি চাই, সেখানেও কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। কিন্তু আমাদের দুঃখের বিষয় যেটি সেটি হচ্ছে করোনার ডেডিকেটেড হাসপাতাল থেকে নন কোভিড যে হাসপাতালগুলো আছে সেখানে আমাদের ডাক্তাররা এই মুহূর্তে বেশি আক্রান্ত, যেটি আসলে খুব চিন্তার বিষয়। এর একটা কারণ হচ্ছে তথ্য গোপন, কারণ আমাদের রোগীরা ভাবছেন যে ওনারা হয়তো ওনাদের সত্যিকার তথ্য দিলে চিকিৎসা পাবেন কিনা এই বিষয়ে তারা অনেকটা ভীত। অর্থাৎ খুব রেড জোন এরিয়া যেগুলো আছে গাজীপুর, নারায়ণগঞ্জ এইসব জায়গা থেকে যে রোগীরা আসছেন তারা তাদের ঠিকানা বলতে চাচ্ছেন না, কারণ তারা ভয় পাচ্ছেন আসল ঠিকানা বললে চিকিৎসক তাকে চিকিৎসা দিবেন কিনা।
নিশ্চয়ই ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকরা শুনছিলেন চিকিৎসকরা, চিকিৎসা কর্মীরা, স্বাস্থ্যকর্মীরা কীরকম ঝুঁকির মুখে কাজ করে যাচ্ছেন, তাদের অবদান রাখছেন, যে জন্যে আমরা সকলেই তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে যে তারা যেন আক্রান্ত না হন, অনেকেই আক্রান্ত হয়েছেন কিন্তু তারা যেন আক্রান্ত না হন সকলেই, এবং আমরা জানবো এবং চেষ্টা করব যে তাদের নিরাপত্তার ব্যাপারটাকেও কিন্তু অবহেলা করা যাবে না। আর যারা COVID-19 আক্রমণ হয়েছেন তাদের রোগের উপসর্গ বোঝা যাক কিংবা নাই যাক, তারা অন্ততপক্ষে এর পরীক্ষা করাবেন। এবং আমি জানি যে অনেকেই সামাজিক কারণেও এ কথাগুলো বলতে চান না, মনে করেন যে তারা বোধহয় সমাজ থেকে, পরিবার থেকে পরিত্যক্ত হবেন, এবং সেরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে বিশেষত ঘটেছে এবং সেটিও একটি কারণ। তো এই দিকগুলো আমাদের বোধহয় লক্ষ্য রাখা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ দিক তিনি বলেছেন যে যারা সন্তান সম্ভবা তাদের সযত্নে থাকতে হবে, এবং অন্যরা যদি এই সময়টুকুতে সন্তান ধারণ না করেন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর শারমিন আব্বাসি, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, ভালো থাকবেন।
করোনা মহামারী থামবার কোনো লক্ষণ দেখা যায়নি, বহু মূল্যবান জীবন আমরা হারাচ্ছি প্রতিদিন প্রতি ঘন্টায়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্বেচ্ছাসেবক যারা সারাদিন সারা রাত মৃত্যুর ঝুঁকি নিয়ে সেবায় নিবেদিত হয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
দেশ আপনাদের প্রতি চিরঋণী হয়ে থাকবে। আবারও অনুরোধ, বিধিনিষেধ মেনে চলুন, বড়দের কথা শুনতে হবে, অকারণে বাইরে বেরোনো চলবে না, ঘরে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্র আছে কিনা সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
একটা প্রচলিত ধারণা আছে যে কম্পিউটারের সাহায্যে কোড লেখার জন্য এক ধরনের কারিগরি দক্ষতার প্রয়োজন হয়। যারা লেখেন তাদের দরকার হলো অঙ্ক এবং যুক্তির উপর যথেষ্ট দখল। আর এই কোড লেখার কাজটার জন্য আরও একটি জিনিস যার বিশেষ প্রয়োজন, তা হচ্ছে সৃজনশীলতা বা উদ্ভাবনী শক্তি। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা এলিজাবেথ লি এমন একটি খেলার কথা বলছেন যাতে শিশুরা খেলার মাধ্যমে তাদের সৃজনশীল শক্তি বাড়াতে সক্ষম হয়। যেমন ধরুন, যদিও আপনার মনে হতে পারে যে ডিলান এবং মেগান ডজ দুজনে কম্পিউটারের সাহায্যে একটা গেম খেলছে, আদতে কিন্তু তারা অতি সাধারণ কম্পিউটার কোডের সাহায্যে কতগুলি গান সৃষ্টি করছে।
It's an analytical skill that kids are going to need to have as they grow up in this new era.
মেগান ডজের মা তানিয়া ডজ বলেন, এটি একটি অত্যন্ত বিশ্লেষণমূলক ক্ষমতা যেটি এই প্রজন্মের প্রত্যেকটা শিশুর থাকা দরকার, কিন্তু কম্পিউটার কোডের উপর ভিত্তি করে তৈরি করা অসমো কোডিং জ্যাম নামক খেলাটির স্রষ্টারা দাবি করেন যে এই কোড লেখার ক্ষমতাটা কিন্তু বিশ্লেষণমূলক ক্ষমতার থেকে অনেক বেশি অর্থ বহন করে।
A big part of the way that technology is changing and becoming more engaging is because I think we're adding that artistic piece to it, right? That it's not
Megan Dodge's ma Tania Dodge aro bolen je bhabe projuktir poriborton hocche ebong je bhabe eti kromosho amader jiboner moddhe dhuke porche tar ekta প্রধান কারণ হলো যে আমরা এটাকে ক্রমশ আরো সুন্দর করে তুলছি। সুতরাং এটি শুধু কম্পিউটার কিবোর্ডের বাটন দিয়ে কোড লেখা নয়। আমার ধারণা অনুযায়ী এই কাজটি আপনি কখনোই সার্থকভাবে করতে পারবেন না যদি না আপনি এর সাথে নিজের মনের একটা যোগাযোগ গড়ে তুলতে সক্ষম হন। বিভিন্ন ধরনের কোড তৈরি নিয়ে প্রযুক্তিবিদদের অভিমত হলো এই যে কোডিংকে এমন একটি হাতিয়ার হিসেবে দেখা উচিত যার সাহায্যে একজন মানুষ তার চিন্তাভাবনা অনুযায়ী অনেক নতুন নতুন জিনিস সৃষ্টি করতে পারবে। শিশুরা এই কোডের সাহায্যে যেমন একটি নতুন খেলা তৈরি করে, তেমনি আবার এই কোডের সাহায্যে নতুন সঙ্গীত সৃষ্টি করতেও সম্ভব হয়। যেহেতু অনেক বেশি বেশি সংখ্যায় শিশুরা এখন কম্পিউটারে কোড লিখতে আগ্রহী হচ্ছে, কোড লেখা সম্পর্কিত প্রযুক্তিবিদরা বলছেন যে কোড লেখার বিষয়টিকে যদি বিদ্যালয়গুলিতে দ্বিতীয় ভাষার কার্যক্রম হিসেবে অন্তর্ভুক্ত করা যায় তাহলে আগামী প্রজন্মের শিশুদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হতে পারে।
I think in every aspect of at least the careers I see going forward you're going to have to understand at some point.
মেগান ডজের মা তানিয়া ডজ আরও বলেন, আমি মনে করি আমরা পেশাগত জীবনে যে কোনো রকম পেশায় বেছে নিই না কেন, কোডিং এর সম্পর্কে একটা সম্যক ধারণা থাকাটা সবারই খুবই দরকার। পরিশেষে এই প্রযুক্তিবিদরা এটাই বলতে চাইছেন যে আমাদের মস্তিষ্কের সৃজনশীল দিকটা উন্মোচন করাটা অত্যন্ত জরুরি, যেমনটি কিনা জরুরি কম্পিউটারের সাহায্যে কোড লেখার ব্যাপারটা।
আসুন শোনা যাক আসানুল হকের এই প্রতিবেদনটি।
দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে খেলার খবরের শুরুতেই আমরা কথা বলবো বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুন্নুর রবিন ভাইয়ের সাথে। রবিন ভাই, কেমন আছেন?
ভালো আছি, আপনি ভালো আছেন?
হ্যাঁ, ভালো আছি। আমরা অনেকেই হয়তো জানি যে বাংলাদেশের ক্রিকেটাররা তারা ফেসবুক পেজে অকশন ফর অ্যাকশন নামে একটা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সেখানে মাশরাফি তার হাতে যে ব্রেসলেটটা পরতেন অনেক বছর ধরে ক্রিকেট খেলার সময়, সেই ব্রেসলেটটা তিনি নিলামে তুলেছেন। এছাড়াও সাকিব, মুশফিক এবং অনেক বড় বড় খেলোয়াড়দের বিভিন্ন রকম সরঞ্জাম তারা নিলামে তুলেছেন। মুশফিকের ব্যাট এরই মধ্যে পাকিস্তানের শহীদ আফ্রিদি, তিনি $20,000 কিনেছেন মুশফিকের ব্যাট। তো এই যে বাংলাদেশের ক্রিকেটাররা এইরকম একটা উদ্যোগ নিয়েছেন, সেটা সম্পর্কে আপনার কি মনে হয়?
দেখেন, আমাদের ব্যাটসম্যানরা কিংবা বোলাররা মানে এমনি প্লেয়াররাই যারা বলেন, যারা খেলছে এখন গত আগে আগেও খেলেছে, তারা যে উদ্যোগ নিয়েছে সত্যি প্রশংসনীয়। দেখেন এই ধরনের উদ্যোগ কিন্তু আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে দেখেছি শুনেছি, কিন্তু তেমন ভাবে ভারাক্য ভাবে আসেনি, আমরা কোনোদিন শুনি নেই যে এই ধরনের অ্যাকশন কিংবা অকশন, এই অল্টারনেট ওয়ার্ডটা, এটাকে যে ইউটিলাইজ করে যে একটা জিনিস করা হবে, এই অল্প আপনার মূল্যের একটা সিচুয়েশনে আমরা যেখানে আমাদের ব্যাটসম্যানরা তো এখনো প্লেয়াররা তো এখনো উঠতি এখনো উঠতে চাচ্ছে, সেখানে সেই ধরনের উদ্যোগ নেওয়া অসম্ভব ভালো উদ্যোগ। আমি বলবো এই ধরনের চিন্তা ভাবনা করা উচিত ছিল আমাদের অর্গানাইজারদের। এখন এই সময় অর্গানাইজাররা অ্যাডমিনিস্ট্রেশনরা তো কিছু করতে পারতেন, কিন্তু সেটা করা হয়নি, সেটাই দুঃখজনক ব্যাপার। কিন্তু আমাদের এই প্রশংসনীয় কাজটা যে আরো অন্যান্যরা নেবে আমি আশা করছি, খুবই ভালো লাগছে আমার শুনে।
এই যে মুশফিকের ব্যাট শহীদ আফ্রিদি কিনলেন $20,000, যেটা বাংলাদেশি টাকায় 17 লাখ টাকার মতো বলা হচ্ছে, বাংলাদেশের খেলোয়াড়দের মূল্যায়ন বিদেশি খেলোয়াড়রা করছেন, বিদেশের মানুষ করছেন, বাংলাদেশে কি বাংলাদেশি খেলোয়াড়রা, সেটা শুধু ক্রিকেট না, ফুটবল হতে পারে বা অন্য যে কোনো খেলা হতে পারে, বাংলাদেশে কি আসলে বাংলাদেশি খেলোয়াড়দের যথেষ্ট মূল্যায়ন হয়?
আমার মনে হয় না হয়। আমরা এটা দেখেছি যে এরকম একটা অর্গানাইজারদের মধ্যে একটা প্যাটার্নালিস্টিক অ্যাটিটিউড which should be shunned. I think that it's not right to treat them that way, because our cricketers bowlers, sportsmen bowlers, they are the charm and also the glory of the country. এখন আমরা, if we can't help them, then the game is not helped, the economy is not helped, the name of the country is not held in high esteem. That's the sad part. এটা কিন্তু আমাদের ক্রিকেটার যেভাবে কোথা থেকে একটা নামটা বাংলাদেশ কেন সারা এশিয়া বলে সব জায়গায় তারা বাংলাদেশের নামটা ম্যাপে তুলে নিয়েছে, এটা ছোটখাটো ব্যাপার না, কিন্তু এটা সাংঘাতিক বড় ব্যাপার। এখন আমরা পরিচিত হচ্ছে, আমরা হচ্ছি সবাই সব জায়গায় যে বাংলাদেশ একটা দেশ, সবাই আগে বলতো, আপনার অনুষ্ঠানে বলেছি যে আমরা একটা গার্মেন্টস দেশ হিসেবে গণ্য হয়েছিলাম আগে, এখন তো আমরা চাচ্ছি সেই ধরনের পরিচয় চাচ্ছি। এখানে যদি আমাদের উদ্যোগটা যদি অর্গানাইজারের কাছ থেকে থাকতো, তবে সত্যি ভালো মূল্যায়ন হতো, সেটা থেকে আমরাই বেনিফিট হতাম, বাই দেশ বেনিফিট হতো। সমগ্রভাবে চিন্তা করলে কিন্তু আমাদের একটা স্ট্যান্ডিং সব জায়গায় আমাদের ভালো হতো, এটাই আমার আমার বলার কথা বলছি আর কি। সেদিকে আমাদের অবশ্যই ভালো নজর দেওয়া প্রয়োজন।
নিশ্চয়ই। আরেকটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কিছুদিন আগেই আমরা বলছিলাম যে বল ট্যাম্পারিং নিয়ে একটা চিন্তা ভাবনা চলছে, বলে বোলাররা যেভাবে নাকি শাইন রাখার জন্য বল ঘষতেন, বলে ঘাম বা মুখে লালা ব্যবহার করতেন, সেটাকে এক ধরনের বৈধতা দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে। অন্যদিকে লেগ স্পিন নিয়েও একজন সাবেক ক্রিকেটার একটা মন্তব্য করেছেন, অস্ট্রেলিয়ার একজন সাবেক ক্রিকেটার, সেই সম্পর্কে কি বল?
হ্যাঁ, অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন, এক্স ক্যাপ্টেন ইয়ান চ্যাপল, যার কথা সবাই গণ্য করে, সবাই তাকে চেনে জানে, তার সে যেহেতু কথাটা তুলেছে, আমার মনে হয় রেলেভেন্ট পজিশনে, রেলেভেন্ট স্টেটাসে তার কথাগুলো গণ্য করা হবে, আমি এটা মনে করি। কারণ তারা যদি এই কথা বলে থাকে, তার মানে নিশ্চয়ই এই নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে। এখন বোলিং এর ব্যাপারে আপনি বল ট্যাম্পারিং এর কথা বললেন, ট্যাম্পারিং একটা নিষেধাজ্ঞা আসতেও পারে কিংবা অল্টারনেট চিন্তা করতেও পারে। সেখানে যদি একটা সাইড যদি চিন্তা করা হয় যে সেখানে লেগ স্পিন কে একটা ইম্পর্টেন্স দিয়ে যদি কোনো কিছু করা হয়, তাহলে কিন্তু আমরা এতদিন যেটা বলে আসছি আপনার অনুষ্ঠানে আসান সাহেব, দেখেন এই কথাটা কিন্তু একটা সত্যি মারমুখী হয়ে যাচ্ছে আমাদের জন্য। আমাদের কোন লেগ স্পিনার নাই আজকে, কিন্তু আমরা আফগানিস্তানের মতন টিমের কাছে হেরেছি। আমরা এটাও জানি রশিদের মতন একটা প্লেয়ার, ওদের র্যাঙ্কসে অনেক প্লেয়ার রয়ে গেছে, আর আমরা সেখানে একটা ক্যাম্পও করতে পারিনি, সেটা অতি দুঃখজনক ব্যাপার। আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা অবহেলায় করতে 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 এমন জায়গায় এসেছি। আমাকে যদি বলা হয় যদি আমাদের টেস্ট র্যাঙ্কিং কি হবে, আমার মধ্যে ইভেন সাম অফ দ্য নেশনস এর মধ্যে প্লেয়ার্স এর নেশনস এর মধ্যে আমরা তাদের নিচে আমরা চলে যেতে পারি, এই আশঙ্কাও রয়ে গেছে, কিন্তু আমরা গণ্য করি নাই, আমাদের কথা কেউ শুনে নেই। এই নামকা ওয়াস্তে একটা রুল ফল এসেছে বিপিএল এ, কিন্তু আদৌ আজ পর্যন্ত একটা লেগ স্পিনারকে তুলে ধরা হয়নি, তাকে মানে সৎ ব্যবহার করা হয়নি, কোনো ক্যাম্প করা হয়নি। আজকে যদি ওই জিনিসটা যদি ইভেন টেস্ট বেসিসে হয়, দেখেন ইন্ডিয়া যেখানে দুইটা রিস্ক স্পিনার খেলে, বা যেখানে যে কোনো দেশ বলেন, আফগানিস্তান বলেন, ওরা তৃতীয় ম্যাচে আমাদেরকে হারিয়েছে, যেভাবে হারিয়েছে সেটা দুঃখজনক ব্যাপার। এই যদি একটা ডিসিশন নেওয়া হয় যা আমরা এটা একটা টেস্ট হিসাবে নিয়ে নেব, এটা গণ্য করব, যা দেখব কি হয়, তাহলে কিন্তু আমাদের রিয়েলি একটা বিপদের আমরা সম্মুখীন হব। আমরা কোনো প্রিপারেশন নাই, আমাদের কোনো চেষ্টাও নাই, সেখানে আমরা রিয়েলি ভালোভাবে একেবারে ধসে যাবে আমাদের পরিকল্পনাগুলো, সেগুলো বিবেচনা অবশ্যই করা প্রয়োজন। এই সময়টা কিন্তু অচল সময়, আইডিয়াল সময়, আইডিয়াল সময়ে অনেক সময় ভালো চিন্তাও চলে আসছে, এই আমাদের প্রয়োজন ছিল দেখার, এটা এখনই দেখা প্রয়োজন।
অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন ইয়ান চ্যাপেল, তিনি লেগ স্পিন সম্পর্কে তাহলে ঠিক কি মন্তব্য করেছেন?
উনি বলেছেন, দেখেন এখানে কিন্তু অনেক কথা চলে আসে, জন স্নো একটা ব্যাটসম্যান ছিল ইংল্যান্ডের, সে একটা ব্যাটিং একটা স্টাইল সে স্টার্ট করেছিল, সে উইলফুল প্যাডিং আপ করেছিল উইথাউট অফারিং এ স্ট্রোক, ওর উইলফুল ব্যাটিং এর জন্য এটা কিন্তু অফ স্টাম্পে, অফ স্টাম্পের বাইরে অফ স্পিনকে ফেস করার জন্য এটা করার কোনো, তার জন্য একটা নিয়মই সৃষ্টি হয়ে গেছে। এমন কি নিয়মটা ছিল, যদি উইলফুল ব্যাটিং করেন উইদাউট অফারিং এ স্ট্রোক, তাহলে কিন্তু দে ইজ আ সাসপেক্ট একটা সিচুয়েশন হবে যেখানে আম্পায়ার ক্যান রুল দ্য ব্যাটসম্যান আউট, বাট যদি পাটা বাড়িয়ে যদি খেলা একটা ভ্রম করে সেখানে যদি দেখা যায় সে খেলতে যাচ্ছে, তখন কিন্তু লাগলেও উইলফুল ইয়েতে আসবে না, কিন্তু সে স্ট্রোকটা অফার করছে সেখানে আউট হবে না। একইভাবে আপনি নিয়মটা এখনকার সময় হচ্ছে লেক্সিকের বাইরে, আপনি যতই ভালো টার্ন করে শেন ওয়ার্ন বলেন, আব্দুল কাদেরের মতন বলেন, ইমরান তাহেরের মতন বলেন, ইভেন চাহালের মতন বলেন, তাদের মতন প্লেয়াররা যদি আজকে খুব সুন্দর বোলিং করে নিয়ে আসে, এই যে বিষ্ণু ছেলেটাকে আমরা দেখলাম আন্ডার নাইনটিনে ইন্ডিয়ান প্লেয়ারটা, ও যদি এরকমভাবে আসে তারা আমাদের বেশির মতন প্লেয়ারদেরকে একটা নাজেহাল করে ফেলবে, সে কেননা সে এখানে কিন্তু ওই নিয়মটা চলে আসবে। কোন নিয়মটা? যেটা অফ স্টাম্পের বাইরে যেটা নিয়ম করা হয়েছিল আইসিসি তে, যেটা ছিল কোনো স্ট্রোক অফার না করে যদি ব্যাট চালিয়ে দেয়, ব্যাট বাড়িয়ে দেয়, প্যাড বাড়িয়ে দেয়, সরি, সেখানে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা আছে। একইভাবে যেটা এখন আপনি নির্বিঘ্নে আপনি লেগ স্টাম্পের বাইরে পা বাড়িয়ে দিতে পারেন উইথাউট এনি স্কোপ অফ এনি LBW, সেটা হবে কি আজকে যে এতগুলো LBW, আজকে যে এত লেগ স্পিনার রেগ স্পিনার বোলার গুলো আছে, তারা নির্বেকার তারা লেগ স্টাম্পের বাইরে বল করে, যেটা যদি কোনো স্ট্রোক অফার না করে কিংবা করে সেখানে কিন্তু তার একটা ব্যাটসম্যান রাইট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য সে আউট হওয়া অবশ্যই সম্ভাবনা থাকবে, সেটাই কিন্তু অতি অতি ডেঞ্জারাস ব্যাটসম্যানদের জন্য, আমাদের জন্য, এগুলো সত্যি চিন্তার ব্যাপার।
অর্থাৎ এখন নিয়মটা আছে যে লেগ স্পিনার যদি বলটা লেগ স্ট্যাম্পের
বাইরে করে
এবং ব্যাটসম্যান যদি কোনো স্ট্রোক অফার না করে প্যাড দিয়ে বল ঠেকায় তাহলে সে আউট হবে না। ইয়ান চ্যাপেল বলছেন যে না, এটা আউট দেওয়া যেতে পারে।
সে বলছে এই যে এটা যদি হয়, নাম্বার ওয়ান আমি বলবো যে সার্বিকভাবে চিন্তা করলে ইটস রিয়েলি শেইনফুল টু লেগ স্পিনার অফ ক্লাস এক্সাম্পল। এখন শেন ওয়ার্ন যদি হতো তার সময় সে যে লেগ স্পিনার করতো সে তো হয়তো মুরালি ধরনকে ছড়িয়ে দিত তার উইকেটসে, এক নম্বর। দুই নম্বর আর তিন নম্বর হচ্ছে যে আমাদের ব্যাটসম্যানদের আমাদের কোনো দক্ষতাই নাই, আমরা খেলতে পারি না লেগ স্পিনকে, আমরা এই জন্যই হেরে যাই। আমরা যখনই ভালো খেলি ব্যাটিংয়ে তখনই আমরা জিতি, এই ছিল আমাদের কন্ডিশন। এই অবস্থায় যদি এই জিনিসটা চালু করা হয় ইভেন অন আ ট্রায়াল বেসিস, সেখানে কিন্তু আমাদের রিয়েলি রিয়েলি বিপজ্জনক।
রবিন ভাই, খুব ভালো লাগলো আজকে ক্রিকেটের খুব চমৎকার কিছু জিনিস নিয়ে আপনি আলোচনা করলেন। তো আগামী সপ্তাহে আমরা আবার ক্রিকেট নিয়ে কথা বলবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আবার কথা হবে।
নিশ্চয়ই, ধন্যবাদ।
এই ছিল আজকের খেলার খবর।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কী অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.